जय निताय, जय गौर, जय श्री राधे। आमरा श्री श्री कार्तिक व्रत के उपलक्ष करे नित्य प्रति श्रवण करे आसी श्री 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 सनातन गोस्वामी प्रभुपादे विरचित श्री श्री बृहद भागवतामृत आमरा क्रमान्वये श्रवण करे आसछी गोप कुमारे दिव्य अलौकिक चरित्र से गोप कुमार तिनी মুক্তিলোক পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে গিয়েও তিনি শান্তি লাভ করছেন। অকস্মাৎ ভগবান মহাদেবের সঙ্গে সাক্ষাৎ, মহাদেবকে দেখে তিনি অতি আনন্দ প্রাপ্ত। এবং মহাদেব ভগবানের পার্শ্ব শ্রী নন্দীকে জিজ্ঞাসা করলেন, কে নন্দী? মহাদেবের সমস্ত বিষয় তুলে ধরলেন এবং বললেন, হে গোপবালক, তুমি কি এই শিবকে জানো না? মহাদেব ভগবান গোপ কুমারের প্রতি কৃপা করে বললেন, হে গোপ কুমার, হে ব্রজ বালক, তোমার সঙ্গে দেখা হয়ে আমার নিজেরও আনন্দ, কারণ তুমি সেই পরমেশ্বরের ভক্ত। অকস্মাৎ কি হল, সেখানে চারজন পার্ষদের আগমন, চতুর্দিকে ভগবান শ্রী বিষ্ণুর জয়ধ্বনি দিতে লাগল। তত্রত্য সমস্ত ভক্তবৃন্দেরা বৈকুণ্ঠাদেশের মহিমায় কীর্তন করতে লাগল। এই অধ্যায়ে মহাদেব ভগবানকে বলা হয়েছে তিনি শিব আর কৃষ্ণের মধ্যে কোন প্রকার ভেদ নেই। শিব আর কৃষ্ণ একই, যেমন নাম অপরাধের মধ্যে বর্ণনা করা হয়েছে, কেউ যদি শিব কৃষ্ণ দুজনের মধ্যে ভেদ দৃষ্টিতে দেখেন তাহলে তার অপরাধ হয়ে যায়, নাম অপরাধ হয়ে যায়। অথচ বিচারিলে আছে তারতম্য, বিচার করলে কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে। দেখুন, আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি এখানে সিদ্ধান্ত স্থাপনা করেছেন, এই সিদ্ধান্ত কোন শাস্ত্রকারগণ কোথাও উল্লেখ করেন। আরে, লীলা কথার মধ্যে কোনো ভেদ নেই, কোনো প্রকার ঝগড়া নেই, কিন্তু যখন সিদ্ধান্তের কথা হয় তখন কিন্তু অনেক বিবাদ এসে উপস্থিত হয়। এখানে বলা হয়েছে কৃষ্ণ এবং শিবের মধ্যে কোনো প্রকার ভেদ নেই, শিব আর কৃষ্ণ একেবারে একই। কিন্তু ভেদ দেখানো হয়েছে শাস্ত্রে, যত নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তেনৈব বিক্ষেত সপাশণ্ডি ভবেদ্রবং। কত বড় প্রথম কথা বললে, যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তেনৈব বিক্ষেত সপাশণ্ডি ভবেদ্রবং। এখানে বলা হয়েছে যে ব্যক্তি শ্রীমন নারায়ণকে ব্রহ্মা এবং রুদ্রাদির সঙ্গে সমজ্ঞান করেন, সে নিশ্চয়ই পাষণ্ডী বলে পরিগণিত হয়। পরিষ্কার দেখুন, এই কথা কিন্তু কোনো গোস্বামী বা কোথাও বলে না। শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন, যে ব্যক্তি শ্রীমান নারায়ণের সঙ্গে, আরে কৃষ্ণের সাথেই মনে করুন, কৃষ্ণ তো আরো অনেক উপরে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ। নারায়ণ থেকে আবার কৃষ্ণ অনেক ঊর্ধ্বের। তাই এখানে বলছেন, শ্রীমান নারায়ণের সঙ্গে ব্রহ্ম রুদ্রাদি কেউ যদি সমত্ব প্রদর্শন করে, বলছেন সে অতি বড় পাখণ্ডী, তার নরকগতি পর্যন্ত হয়ে থাকে। শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন, তাহলে এখানে তো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, কোথায় বলা হচ্ছে কৃষ্ণ আর শিবের যদি পৃথকত্ব বুদ্ধি প্রদর্শন করে কেউ, তাহলে তার নাম অপরাধ হয়। কোথাও কোথাও বলছেন হর হরি একাত্মা, কোথাও কোথাও দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণই মহাদেবের পূজন করছেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি মহাদেবের পূজন করেছেন। তাহলে তো একটু চিন্তার বিষয়। এখানে আবার বলছেন, কেউ যদি নারায়ণের সঙ্গে ব্রহ্ম রুদ্রাদির সমত্ব প্রদর্শন করে, সমজ্ঞান করে, সে পাখণ্ডী অতি অবশ্যই নরকে যাবে। তাহলে অনেক চিন্তার বিষয়। আমাদের সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন যে একান্তিগণের শ্রী শিব কৃষ্ণের পৃথক শক্তিসিদ্ধ ঈশ্বর জ্ঞানরূপ বহু ঈশ্বরবাদ চিত্তে উদিত হওয়ার কারণে সম্ভাবনা নেই। যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু কিন্তুই আছে, তারা মহাদেবকে কেমন রূপে দেখবেন? গোস্বামীপাদ বলছেন, বৈষ্ণবানাং যথাসম্ভু, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা শিবশঙ্করকে বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বলে জানেন, এটাই সিদ্ধান্ত। বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বলে জানতে হবে। আর যারা বহু ঈশ্বরবাদ, মায়েরও পূজা করছে, বাবারও পূজা করছে, অনেক দেবদেবীর পূজা করছে, তাদের ক্ষেত্রে ওই কথাটা যে শিব কৃষ্ণ একই। কিন্তু যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা কেমন দেখবেন? বৈষ্ণবানাং যথাশম্ভু। মহাদেব হচ্ছেন বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শ্রীমৎ জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে লিখেছেন, ফলকামী ও শ্রী ভগবানের নানা স্বরূপে ও অন্যান্য দেবদেবীতে সমান প্রীতিমান ব্যক্তিকে অনৈকান্তিক বলা হয়। তারা তো একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত নয়, তাদের জন্য শিব এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু এবার বলা হচ্ছে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, এটা কিন্তু আবার বিরল। দেখবেন তাকে যদি বলা হয় তোমার এই প্রভাবের জন্য তুমি এই মন্ত্রের সিদ্ধি করো, হনুমানজির সিদ্ধি করো, নারায়ণ কবচের সিদ্ধত্ব লাভ করো ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত নয়। তাদের মন চঞ্চল আছে, তাহলে তো তা সম্ভব নয়। কিন্তু জীব গোস্বামী পাদ তার সন্দর্ভের মধ্যে বর্ণনা করেছেন, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা ভোলেনাথকে কেমন দেখবেন, চেনা ভোলেনাথ তিনি সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। এটাই সিদ্ধান্ত গোস্বামী পাদ অন্তিমে নিরূপণ করেছে। অকস্মাৎ চতুর্দিক থেকে এই মুক্তিলোকে ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্বদের আগমন হচ্ছে। চতুর্দিকে বৈকুণ্ঠনাশে বৈকুণ্ঠনাথের জয় জয়কার, সমস্ত ভক্তগণ কীর্তন করছেন, আনন্দ করছেন। কেন? সেখানে চারজন বিষ্ণুর পার্শ্বদ এসেছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সাক্ষাৎ বিষ্ণুর রূপ। তাদেরকে সৎকার করার জন্য বড় বড় মুনিজনেরা তারা পর্যন্ত স্বাগত জানাচ্ছে। এমনকি শ্রীমান মহাদেব সেই পার্শ্বগণের আলিঙ্গন প্রাপ্ত হয়ে তিনি মূর্ছা হয়ে গেলেন আনন্দে। তাহলে সেই বৈকুণ্ঠের দূতগণের তাদের আবার কেমন মহিমা! আমি তখন ভাবতে লাগলাম, গোপ কুমার ভাবছে যে এ কি, এ তো দেখছি এক অদ্ভুত ঘটনা। আমি তো ভাবছিলাম এই মুক্তি লোকের থেকে আর বিশেষ কিছু বোধ হয় নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এখন দেখছি বড় বড় মুমুক্ষু জনেরা তারা তো তাদের অর্চনায় ব্যস্ত। কি আশ্চর্য, শ্রীমান মহাদেব পর্যন্ত আলিঙ্গন করে প্রেমভরে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তাহলে তো এর থেকেও বিশেষ কিছু আছে, উনি কিছু বুঝতে পারছেন না। মহাদেব তিনি তো অজ্ঞান হয়ে পড়ে আছেন প্রেমে বিভোর বিষ্ণু দূতগণের স্পর্শে। আমি তখন চঞ্চল হয়ে উঠলাম। আমার এই অবস্থা দেখে উমাদেবী মাতা পার্বতী, তার পুত্র গণেশ ছিলেন সেখানে, গণেশজিকে বলছেন, হে গণেশ, তুমি এই গোপ বালক গোপ কুমারকে এই বিষ্ণু পার্শ্বদের মহিমা বর্ণন কর। গণেশজি তখন বলছেন, দেখো এই যে তুমি ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্বদগণকে দর্শন করছো, এরা অলৌকিক, তাদের প্রভাব তাদের মহিমা অবর্ণনীয়। এরা ভগবান শ্রী বিষ্ণুর এতই প্রিয় যে ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপটা বিষ্ণু তাদেরকে দান করে দিয়েছে। এরা ভগবানের অতি অতি প্রিয়, তাদের তারা এই বৈকুণ্ঠ হতে এই মুক্তিলোকে উপর দিয়ে যাচ্ছেন। সমস্ত ব্রহ্মাদি ব্রহ্মাদের সঙ্গে দেখা করার জন্য, ব্রহ্মা কিন্তু আবার অনেক, এইরকম বিশ্ব ব্রহ্মাণ্ড আবার অনন্ত আছে। তন্মধ্যে এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টি করেছে। এই প্রকার চতুর্মুখ ছাড়াও কেউ অষ্টমুখ, কেউ ষোড়শমুখ, কেউ আবার সহস্রমুখ, কেউ আবার কোটি কোটি মুখের ব্রহ্মা রয়েছে। তারা এক একজন ব্রহ্মা আবার এক এক বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে। চার মুখ ব্রহ্মা মানে একেবারে নিম্ন শ্রেণীর ব্রহ্মা আমাদের যিনি তৈরি করেছেন। তাহলে অন্যান্য লোকে যখন আনন অর্থাৎ মুখ বেশি, তাহলে তাদের আরো উন্নত সৃষ্টি হবে। গোপকুমার তো অবাক বলছেন, দেখো এই পার্শ্বদগণ তারা সর্বত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করে বেড়ান, যারা ভগবানের নাম কীর্তন করে তাদের উদ্ধার করার জন্য তাদেরকে নিয়ে বৈকুণ্ঠে চলে যান, যেমন অজামিল আদির চরিত্র ইত্যাদি। আর এই পার্শ্বদগণ সর্বত্র বিচরণ করে তারা প্রভুর নামের কথা, প্রভুর গুণের কথা, প্রভুর লীলার কথা সর্বত্র প্রচার প্রসার করে। তারা যে কোনো লোকে যে কোনো সময় মনের গতিতে পৌঁছে যেতে পারে। তারা যে থাকেন সেই দিব্য বৈকুণ্ঠ লোক, এই দিব্য বৈকুণ্ঠ লোক সহসা কেউ প্রাপ্তি হতে পারে না, কেউ প্রাপ্ত হতে পারে না, অনেক কঠিন। যাদের মধ্যে এই এই সদ্গুণ, সে সদ্গুণ বিশাল, তারাই কেবল পৌঁছাতে পারে, সাধারণ কেউ পৌঁছাতে পারে না। সেই ব্রহ্মলোকে তুমি যাওয়ার জন্য তোমার মনটা খুব চঞ্চল হয়েছে উঠেছে। গণেশজি বলছে, এটা তো আমি বুঝতে পারছি, তোমার লালসা সংযত হয়েছে। তুমি এক কাজ করো, তুমি যদি সত্য সত্যই সেই লোকে যেতে চাও, তাহলে তুমি আমার পিতার শরণাপন্ন হও, ভোলেনাথের শরণাপন্ন। তাহলে তিনি যদি তোমায় কৃপা করেন, আর এই পার্শ্বদগণেরা যদি তোমার প্রতি কৃপা করে, তাহলে তা সম্ভবপর, নচেত সেখানে কোনো অবস্থাতেই কেউ যেতে পারে। এই কথা শ্রবণ করে তিনি দুঃখিত হলেন, প্রথমে আনন্দ সাগরে ডুবে গেলেন, তারপরে ভাবছেন তাই তো সেই বৈকুণ্ঠ প্রাপ্তি করার জন্য যে যে সংলক্ষণ প্রয়োজন তা তো আমার মধ্যে নেই, তাহলে আমি যাব কেমন করে। এবার চিন্তা উপস্থিত হল, এই কথা চিন্তা করতে করতে আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেল, ওই বৈকুণ্ঠ লোক আমি যেতে পারবো। এ গণেশজি যা বললেন সেই লক্ষণ তো মানে কোটি কোটি লোকের মধ্যে, কোটি কোটি ভক্তের মধ্যে একজনের ভাগ্যে জোটে কিনা তাও সন্দেহ না। আমি বোধ হয় প্রভুর সেই প্রিয় বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারব। মহাদেবের তখন চেতন হয়েছে, তিনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন, মহাদেব চেতন হয়ে তিনি উঠেছেন চেতন প্রাপ্ত হয়ে, আর বোধকুমার তিনি আবার অজ্ঞান হয়ে গেছেন। তা মহাদেব তিনি তো খুব কৃপালু, দয়ালু, আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট। তিনি গোপকুমারকে ভূমির থেকে তুলে তাকে আলিঙ্গন দান করলেন। মহাদেব সম্বোধন করছেন কি, হে বৈষ্ণব, তুমি যে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার জন্য ইচ্ছা করছো, ওই বৈকুণ্ঠ আমি, ব্রহ্মাজি এবং বড় বড় ভৃগু প্রভৃতি মুনিগণও সেই বৈকুণ্ঠের জন্য একান্তভাবে স্পৃহা প্রাপ্ত করেন। আমিও সেখানে কিছুদিন নিবাস করার জন্য আকাঙ্ক্ষা করি। আমাদেরও ভাগ্যে নেই, থাকলেও অল্প সময়ের জন্য প্রভুর সঙ্গে কাজ মিটিয়ে আবার ফিরে আসতে হয় আপন আপন লোক। তবে তুমি সেই ব্রজবাসী, ব্রজ বালক, তোমার প্রতি কৃপা রয়েছে, আর তোমার যে শ্রী গুরুদেব, তিনি সাক্ষাৎ ভগবানের বন্ধু, মহাদেব পরিষ্কার জানেন। এই গোপকুমারের যে গুরুদেব, ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ছিলেন, অন্য কেউ না। যেটা মহাদেবও জানতেন না, এই বিষ্ণু পার্শ্বদগণ বলবেন, তোমার গুরুদেব তিনি সাক্ষাৎ ভগবানের বন্ধু, সুতরাং হে গোবর্ধন নিবাসী গোপপুত্র, তুমি মথুরানাথের ভক্ত। মথুরানাথ মানে এই নয় যে মথুরার কৃষ্ণ, এখানে ব্রজের কৃষ্ণই ধরতে হবে গোস্বামী পাদ বলছে। তুমি সেই ব্রজেন্দ্র নন্দনের ভক্ত এবং তার প্রিয় ভক্তের শিষ্য, সুতরাং তুমি মন্ত্র জপ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। এতদূর পর্যন্ত মহাদেব বলল। এতক্ষণ পরে মহাদেব ভগবান যে কথাগুলি বলছেন অনেক দামি কথা, আমরা প্রায়শই কেউ জানি না। মহাদেব ভগবান বুঝতে পারলেন তার মনের মধ্যে কি ভাবনা হচ্ছে। মহাদেব তিনি বলছেন, হে গোপকুমার, তুমি এই মুক্তিকেই শ্রেষ্ঠ মনে করেছিলে, আর তোমার মনে মনে এটাই চিন্তা হচ্ছে এই মুক্তির থেকে তো বিশেষ কিছু হতে পারে না, সাজুর্য মুক্তি, ব্রহ্মের মিলে যাওয়া। দেখো, এই সাজুর্য পদ প্রাপ্ত হওয়া এটা মূর্খেদের কাজ। গোপকুমার ভাবছেন আর মনে মনে বলছেন যে সে কি, যে মুক্তির জন্য সমস্ত মুনিগণ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করছেন, তারা তো সকলে মহা মহা পণ্ডিত, আর আপনি কিনা বলছেন মুক্তি, সাজুর্য মুক্তি আদি এগুলো মূর্খেদের কাজ, কি করে এটা কেমন করে সম্ভব? বলছেন, দেখো, এই মুক্তির প্রচার আমি করেছিলাম প্রভুর ইচ্ছাতে। দেখুন, অনেক গোপন কথা বলছে। আমাকে প্রভু আজ্ঞা করেছিলেন এই মায়াবাদীদের মতকে তারা ঈশ্বরকে মানত না। ভগবান দেখলেন এই নাস্তিকগণের অমঙ্গলই হওয়া দরকার। দেখুন, আমরা তো ভগবানের সৎ কথাগুলোই শুনি, তিনি পরম কৃপালু, পরম দয়ালু ইত্যাদি, কিন্তু এখানে একটু বৈষম্যতা দেখা দিয়েছে। ভগবান বলছেন, এই মায়াবাদ থেকে তুমি আমাকে আবরণ করে এই নির্গুণ ব্রহ্মের কথা তাদেরকে প্রচার করো। তাই তিনি কি করলেন, শ্রীমান মহাদেব ভগবৎ আজ্ঞায় এই কলিযুগে বৌদ্ধবাদ বা শূন্যবাদে বিলুপ্ত প্রায় বৈদিক ধর্ম পুনরুদ্ধারের জন্য শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়ে মায়াবাদ বা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ প্রচার করেন। সাক্ষাৎ মহাদেব করেন কৃষ্ণ আবাদ। পদ্মপুরাণে পাতালখণ্ডে মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন, মায়াবাদম সশাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে মৈব বিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। দেব পরিষ্কার বলছেন পাতালখণ্ডে, পদ্মপুরাণের পাতালখণ্ডে, হে দেবী, এই কলিযুগে ব্রাহ্মণ রূপে আমার দ্বারাই অসৎ শাস্ত্র মায়াবাদ বা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ কথিত হয়েছে, আমার দ্বারাই প্রচার প্রসার করা হয়েছে, ঈশ্বর আজ্ঞে। দেখুন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ তিনি তুলে ধরেছেন। এই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত সমস্ত শাস্ত্রের কিন্তু নির্যাস, সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে চৈতন্য চরিতামৃত। যাদের পূর্ণ জ্ঞান নেই, পূর্ণরূপে শাস্ত্র অবগত নয়, তারা এই চৈতন্য চরিতামৃত বুঝতে পারে। তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পায়া গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়ে, গৌণ অর্থ করল চৈতন্য চরিতামৃত কার বলছে, তার দোষ নাই দেহ আজ্ঞাকারী দাস বলছেন, তাতে মহাদেবের কোনো দাস দোষ নেই, এ তো প্রভুর আজ্ঞা পালন করছে। আর যেই শুনে তার হয় সর্বনাশ। দেখুন কত সব পেঁচানো কথা, মহাদেবের দ্বারাই এগুলো হয়েছে। ভগবান বলেছিলেন, সাগময়ী কল্পিত স্তঞ্চ জনান মদ্বিখান মদ্বিমুখান কুরু। এ মহাদেব, ভগবান বলছে, তুমি কল্পিত আগম প্রচার দ্বারা লোক সকলকে আমা হতে বিমুখ কর এবং আমায় গোপন কর। চৈতন্য চরিতামৃতে এই কথা বলেছেন, কিন্তু যদি বৃহৎ ভাগবতামৃত অধ্যয়ন না করা থাকে তাহলে ওই পয়া কেউ বুঝতে পারবে কি বলেছে। সুতরাং হে গোপ কুমার, এই সমস্ত একেবারে অযথা। তুমি এই মুহূর্তে এ স্থান তুমি পরিত্যাগ কর, এই সাযুজ্য মুক্তি এগুলো প্রভুর দ্বারাই আমার মাধ্যম থেকে প্রচার করিয়েছেন, এগুলো যথাযথ ধর্ম নয়, যাও এখান থেকে তুমি। গোপকুমার ভাবছেন, এ কি এত সব জটিল সমস্যা লুকিয়ে আছে, তো আমি কদাপি জানতে পারতাম না, আমি কখনোই জানতে পারতাম না। অকস্মাৎ ভগবত পার্শ্বদগণ গোপকুমারকে সম্বোধন করে বলছেন, হে উমাপতি প্রিয়। দেখুন সম্বোধন কত উন্নত, হে উমাপতি প্রিয়, উমাপতি মহাদেব, মহাদেবের প্রিয়, হে গোপনন্দন, তুমি আমাদের বৈকুণ্ঠস্বরের সমন্ত্রের উপাসক, অতএব তোমায় আমরা ভক্ত বলেই জানি, আর আমরা যে এখানে এসেছি এটা তোমার জন্যই আমরা এসেছি। আমাদের আগমনের হেতু কি কারণ, আমাদের হেতুটা কি, যে না তোমাকে কিছু বলার জন্যই আমরা প্রকারান্তরে এই লোকে এসেছি। শ্রীকৃষ্ণেরই অবতার জয়ন্ত নামক মাথুর ব্রাহ্মণ উত্তম তোমার মহাগুরু, মহাদেব বললেন, তুমি ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুর শিষ্য, আর এখানে বলছেন তুমি জয়ন্ত নামক প্রভুর যে অবতার সেই মাথুর ব্রাহ্মণের শিষ্য, অর্থাৎ ভগবানই তোমার গুরুদেব। আমরা তোমার জন্য এই মুক্তিপদে এসে উপস্থিত হয়েছি। দেখো, তুমি বৈকুণ্ঠে যাওয়ার জন্য সাধনা কর, তুমি সমস্ত কিছু ছেড়ে দাও, ছেড়ে দিয়ে কেবল নববিদা ভক্তির আচরণ কর। এতক্ষণ পরে একেবারে সঠিক কথাতে আসছে, তুমি নববিদা ভক্তির আচরণ করো, অনুশীলন শাস্ত্র অনুশীলন করো। কি শাস্ত্র? পরিষ্কার বলছেন শ্রীমৎ ভাগবতা। এবং সেই নববিদা ভক্তির অনুষ্ঠান করে তুমি প্রভুর সুমধুর লীলা কথা নিত্যই শ্রবণ করো, প্রণয়ের সঙ্গে সেই লীলা কথা কর্ণবিবরে প্রবিষ্ট হলে সদ্যই ভগবানের প্রতি তোমার গাঢ় প্রেম ভক্তির উদয় হবে। এখানে বিষ্ণুদূতগণ ভগবানের পার্শ্বদগণ বলছেন, এই নববিদা ভক্তির মধ্যে কোনো ভক্ত একটিকে যদি ঠিক করে মনন করতে পারে, মানতে পারে, তাতেই সে প্রভুকে পেয়ে যাবে। নববিদা ভক্তি শ্রবণ কীর্তনাদি, নববিদা ভক্তি স্মরণ ইত্যাদি ইত্যাদি, তন্মধ্যে কেউ যদি এই নববিদা ভক্তির মধ্যে মানে নয়টি ভক্তির মধ্যে একটি ভক্তির কেউ যদি আচরণ করে তাহলেই সে প্রভুকে প্রাপ্ত হয়ে যাবে। বিষ্ণু পার্শ্বদগণ বলছেন, কিন্তু বৈষ্ণবেরা প্রায়শই এই নববিদা ভক্তির সমস্তগুলোই করে থাকেন প্রকারান্তরে। কেন? এই নববিদা ভক্তির প্রত্যেকটাই, প্রত্যেক অঙ্গই এমন সুন্দর, এমন মহিমান্বিত যে ভক্ত তার মধ্যে আপনা আপনি ডুবে যেতে থাকে, সে বুঝতেই পারে। সুতরাং তুমি এই সৎ চিত আনন্দময় প্রভুর উপাসনা কর, তাহলেই তুমি অতি অনায়াসে দিব্য বৈকুণ্ঠ লোকে গমন করতে যেতে পার। দেখো, এই নববিদা ভক্তির মধ্যে এমনই দিব্য শক্তি সন্নিহিত রয়েছে যে মানুষ এই পাঞ্চভৌতিক দেহ থেকে কখন যে এই পাঞ্চভৌতিক শরীরটাই অপ্রাকৃত হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে। তা সেই রকম ভক্ত হতে হবে। এখানে বিষ্ণু পার্শ্বদগণ বলছেন, যেমন অগ্নি আগুন জ্বলছে দাউ 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 করে, তার মধ্যে লৌহখণ্ড দেওয়া হবে, তার লৌহখণ্ডটা একসময় জ্বলতে জ্বলতে সেও অগ্নির আকার গ্রহণ করবে, সেটা লাল হয়ে অগ্নির আকার ধারণ করে দেবে। আবার কিছু লোহা আছে যেগুলো জং লেগেছে, সেগুলো তাদাত্ম প্রাপ্ত হবে, আগুনের রূপে রূপান্তরিত হবে, কিন্তু একটু সময় লাগবে। সেই জং লাগা লোহাটি আগুনে জ্বলতে জ্বলতে তার যে জংটা সেটা পড়ে গিয়ে সেটাও তাদাত্ম প্রাপ্ত হবে। ঠিক সেই প্রকার এই হরিভজন করতে করতে কখন যে জীবে কৃষ্ণ বহির্মুখতা দোষ দূরে চলে যাবে সে নিজেও জানতে পারবে। প্রীতি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী পাদ, তিনিও এই কথাই বলেছেন, তস্যালাদিন্নায়েব কাপি সর্বানন্দাতি সায়িনী। ভগবানের লাদিনী শক্তির কোন সর্ব আনন্দ অতিশায়িনী বৃত্তি ভক্তবৃন্দে নিক্ষিপ্ত হয়ে ভগবত প্রীতি নাম ধারণ পূর্বক ভক্তগণে বিরাজ করে। তাই এখানে নিক্ষিপ্ত শব্দের দ্বারাই স্পষ্টই বোঝা যায় যে লাদুনী শক্তির বৃত্তি ভক্তি বীজ স্বরূপে নেই, থাকলে নিক্ষেপের প্রয়োজন হতো না। তা ভজন প্রভাবে ভগবত কৃপায় ক্রমশ জীব স্বরূপে ভক্তির আবির্ভাব ঘটে। তা এই নবমিতা ভক্তি এমনই যে শ্রবণ করতে করতে তার সেই কৃষ্ণ ভক্তিতেই সে প্রবেশ করে যাবে। সাধারণত শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন, আমাদের চিত্তটা কেমন যতুর বা গালার মতো কঠিন। যতু এবং গালা এ সহসা আগুনেও বলতে চায়। তা আমাদের চিত্তটা সেই প্রকার, আমরা যে কত প্রকার নিন্দনীয় শরীর প্রাপ্ত হয়েছি, জনিতে গমন করেছি, যে আমাদের চিত্তটা সহসা দ্রবীভূত হতে চায়। কিন্তু এই নবমিতা ভক্তির অনুষ্ঠান করলে, যেমন তার মধ্যে শ্রবণটাই মুখ্য, হরিকথা শ্রবণ করতে করতে কখন যে তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে সে নিজেও জানতে পারবে। তাই এই হরিকথা শ্রবণ করলে কি হবে, সে কোনো না কোনো জন্মে গুরু কৃষ্ণ কৃপায় ভক্তির বীজ লাভ করবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কখন যে শ্রবণ কীর্তন করতে করতে তার হৃদয়টি একেবারে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কখন যে সে ভক্তি মার্গে আপনা আপনি প্রবেশ করবে, এটা সে নিজেও বুঝতে পারবে, তার হৃদয়টি স্বচ্ছ হয়ে যাবে। সুতরাং হে গোপ কুমার, তুমি এই নবমিতা ভক্তির অনুষ্ঠান করো, দেখবে তোমার মধ্যে এমন দিব্য শক্তি এসে উপস্থিত হবে যে অতি প্রিয় স্থান ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় দিব্য স্থান তুমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। আমি তোমাকে এই এই যে পদ্ধতি যে ক্রম আমি তোমাকে বললাম, তুমি এই নবমিতা ভক্তির আচরণ এই এইভাবে করো, তাহলে দেখবে তুমি অতি অনায়াসে প্রভুর ধাম প্রাপ্ত। তা দেখুন, এই মন্ত্র জপ করে, গোপাল মন্ত্র জপ করে গোপ কুমার কোথায় রাখাল ছিল, এই গোবর্ধনের গোপ বালক ছিল, সে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে। এক এক করে তিনি এখন চলে যাবেন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে গিয়েও সেখানে ভালো লাগবে না, বৈকুণ্ঠের থেকেও আরো উপরে যে সমস্ত ধাম রয়েছে দ্বারকা গোলোক ইত্যাদি ইত্যাদি আরো আছে, তাতেও তিনি জানেন, এমনকি উপরিস্থিত গোলোক পর্যন্ত গিয়েও সেখানেও তার ভালো লাগবে, তিনি অন্তিমে চলে আসবেন এই ভৌম বৃন্দাবনে, আমরা যে বসে আছি যে স্থান এই দিব্য বৃন্দাবনে চলে আসবেন। এসে তিনি প্রতিপাদন করবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র দিব্য এবং মহা আনন্দময় লীলাক্ষেত্র প্রভুর বিভিন্ন লীলা এই ভৌম বৃন্দাবনে অদ্যাপিও চলেছে, অদ্যাপিও সেই লীলা করে গৌড়রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। তা গোপকুমার তিনি অন্তিমেও এই ভৌম বৃন্দাবনে চলে আসবেন এবং তিনি প্রতিপাদন করবেন যে এই ভৌম বৃন্দাবনই হচ্ছে প্রভু, প্রভুকে সর্বদাই এই লোকেই দর্শন প্রাপ্ত করা যায়, প্রভু সেই সেই লোকে থাকেন না সবসময়, কখনো কখনো তিনি উপস্থিত হন, কিন্তু এই লীলা অহর দিন রাত চব্বিশ ঘন্টায় প্রভুর এই লীলা এই ব্রজভূমিতে হয়েই চলছে। তো অদ্য আমাদের পাঠের বিরাম এখানেই দেব, আমাদের সামনের মঠে সেখানেও প্রোগ্রাম রয়েছে, ওনারাও এখন পাঠ কীর্তন প্রারম্ভ করবেন। সুতরাং আমাদের কথার বিরাম অর্ধ এখানেই দেওয়া হল। এর পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধারানীর কৃপায়